ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান। শুভেচ্ছা। অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি সরকার কবিরউদ্দিন। বাংলাদেশে ভারতে এখন শনিবার রাত, এখানে ওয়াশিংটনে শনিবার বেলা ১২টা। আজ অনুষ্ঠানে আমির খসরুর রিপোর্ট রয়েছে।
দুর্বৃত্তরা টাঙ্গাইলের গোপালপুরে একজন হিন্দু ধর্মাবলম্বীকে হত্যা করেছে, আইএস দায় স্বীকার করেছে। যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেছেন বাংলাদেশের পরিস্থিতি জটিল।
রয়েছে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে ডক্টর আকবর আলী খানের সাক্ষাৎকার।
অর্থমন্ত্রী যথেষ্ট চাপের সম্মুখে আছেন এবং তিনি প্রমাণ করতে চাচ্ছেন যে ৬% থেকে ৭% প্রবৃদ্ধি উন্নতি হচ্ছে। আসলে ৬% প্রবৃদ্ধিও কিন্তু উল্লেখযোগ্য প্রবৃদ্ধি।
রয়েছে গৌতম গুপ্তের রিপোর্ট।
পশ্চিমবঙ্গ বিধানসভার শনিবারের ভোট মোটামুটি শান্তিপূর্ণ ভাবেই মিটেছে,
তবে গোড়াতেই রয়েছে রোজকার মতো যথারীতি বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। বাগদাদের অদূরে শিয়া মুসলমান তীর্থযাত্রীদের একটি দলের সামনে একজন আত্মঘাতী বোমাবাজ গাড়ি চালিয়ে এসে বিস্ফোরণ ঘটালে কমপক্ষে ১৭ জন নিহত এবং ৪০ জনেরও বেশি আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। ঘটনাস্থলে পুলিশ কর্মকর্তারা বলেন, বাগদাদের পবিত্র খাদেমিয়া দরগার দিকে হেঁটে যাওয়া পুণ্যার্থীদের লক্ষ্য করে এই বোমা হামলা চালানো হয়। তবে অন্যান্য কর্মকর্তারা বলছেন, বোমাবাজদের লক্ষ্যস্থল ছিল সেখানকার একটি হাট। এই দুটি বিবরণে ঠিক কোনটি ঠিক সেটা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। এই বোমা আক্রমণের জন্য কেউ এখনও কোনো কৃতিত্ব দাবি করেনি, কিন্তু অতীতে শিয়া তীর্থযাত্রীদের ওপর একই ধরনের হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট। প্রতি বছরই শিয়ারা অষ্টম শতকের ইমাম মুসা খাদেমের প্রতি তাদের শ্রদ্ধা নিবেদন করে থাকেন। গত এক মাসে গোটা বাগদাদে বোমা হামলায় ৪০ জনেরও বেশি লোক প্রাণ হারিয়েছে। সিরিয়ায় ২ মাস ধরে চলে আসা বৈরিতা বিরতি দ্রুতই ভেঙে পড়ছে। যুক্তরাষ্ট্র ক্রমশই একটি অস্বস্তিকর অবস্থা বোধ করছে। একদিকে যুক্তরাষ্ট্র রাশিয়ার সঙ্গে সহযোগিতা বাড়াতে চাইছে, আবার অন্যদিকে ঠিক রাশিয়ার সব কথা মতো চলতেও চাইছে না। যুক্তরাষ্ট্রের এই দ্বিধার সর্বসাম্প্রতিক দৃষ্টান্ত গতকাল লক্ষ্য করা গেছে, যখন লাতাকিয়া এবং ঘোরাতার পূর্বাঞ্চলে অস্ত্রবিরতি নতুন করে কার্যকর করতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কর্মকর্তারা একত্রে কাজ করেছেন, যার মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরফের মধ্যে আলোচনা। গতকাল পররাষ্ট্র দপ্তরের একজন শীর্ষ কর্মকর্তা বলেন যে এটা নতুন কোনো ব্যাপার নয়, এটা আমাদের অব্যাহত প্রচেষ্টারই ফল, বিশেষত রাশিয়ার সঙ্গে। তিনি আরও বলেন যে উত্তরাঞ্চলের আলেপ্পো শহর বড় একটা উদ্বেগের কারণ। কর্মকর্তাটি বলেন যে সেখানে উত্তেজনা হ্রাসের লক্ষ্যে আমরা জরুরি ভিত্তিতে রাশিয়ার সঙ্গে কথা বলছি। সেখানে অবনতিশীল মানবিক দুর্যোগ এড়াতে এই সব আলোচনা সমর্থ হবে কিনা সেটা দেখার বিষয়, তবে এ নিয়ে যথেষ্ট সন্দেহ আছে যে মস্কো সরকার আলোচনা ছাড়া আর অন্য কিছুতে আদৌ আগ্রহী কিনা। যুক্তরাষ্ট্রের একজন গোয়েন্দা কর্মকর্তা ভয়েস অফ আমেরিকাকে বলেন, গোড়াতে থামলেও এখন রাশিয়ার বাহিনী সিরীয় প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে মিলে অস্ত্রবিরতি লঙ্ঘন করছে। এইমাত্র পাওয়া একটি খবরে আমরা জানতে পেরেছি যে আজ সিরিয়ার আলেপ্পোতে এক বিমান হামলায় ৫ জন নিহত হয়েছে। টাঙ্গাইলের গোপালপুরে এক হিন্দু ধর্মাবলম্বীকে কুপিয়ে হত্যা করেছে অজ্ঞাত সন্ত্রাসীরা। আইএস এই হত্যার দায় স্বীকার করেছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর থেকে বাংলাদেশের পরিস্থিতিকে অত্যন্ত জটিল বলে বর্ণনা করা হয়েছে। আমাদের ঢাকা সংবাদদাতা আমির খসরুর টেলিফোন বার্তা।
৫০ বছর বয়স্ক নিখিল জোয়ারদার পেশায় দর্জির কাজ করতেন এবং শনিবার মোটরসাইকেল আরোহী দুই দুর্বৃত্ত দুপুর ১২:৩০টার দিকে তাকে তার দোকান থেকে টেনে হিঁচড়ে বের করে কুপিয়ে হত্যা করে। কারা জড়িত পুলিশ তা জানাতে পারেনি, তবে সন্ধ্যায় জঙ্গি নজরদারি সংস্থা সাইট ইন্টেলিজেন্স টুইট বার্তায় আইএস এর সহযোগী আমক নিউজ এজেন্সির বরাতে বলছে, নবী সম্পর্কে কটূক্তি করায় তাকে হত্যার দায় স্বীকার করেছে আইএস। ২০১২ সালে ওই ব্যক্তি এ ধরনের কটূক্তি করে মামলার মুখোমুখি হয়েছিলেন বলে বাংলাদেশের পুলিশ বলছে। এদিকে যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মার্ক টোনার এক নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে বলেন, জুলহাস মান্নান সহ সাম্প্রতিক হত্যাকাণ্ডগুলোর ক্ষেত্রে আইএস এবং আল কায়দার দায় স্বীকারের পরে দেখা যাচ্ছে বাস্তব ক্ষেত্রে হুমকি রয়েছে। মার্ক টোনার বলেন, বললেন বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত জটিল, যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশ সরকার এসব নৃশংস হত্যাকাণ্ডের তদন্ত ও জড়িতদের চিহ্নিত করুক, প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিতে পদক্ষেপ নিতে হবে বাংলাদেশ সরকারকে। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বাংলাদেশ সরকার চলতি ২০১৫-১৬ অর্থবছরে মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধির হার ৭.৭ 0.5% হবে বলে যে পূর্বাভাস দিয়েছে তা অর্জনের বিষয়ে বিশ্বব্যাংক সংশয় প্রকাশ করেছে। বিশ্বব্যাংকের বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট শীর্ষক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে ঢাকায় এক সংবাদ সম্মেলনে সংস্থাটির ঢাকার মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেন একথা বলেন। ঢাকায় আমাদের অপর সংবাদদাতা জহুরুল আলম আরও জানাচ্ছেন।
সংস্থাটির ঢাকা কার্যালয়ের মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেন, অর্থনীতির যে 12টি সূচকের উপর জিডিপি নির্ধারণ করা হয় সে সকল বিষয়ে সরকারের দেয়া তথ্য মোতাবেক রপ্তানি ছাড়া অন্য সকল খাতের অর্জন 2014-15 অর্থ বছরের তুলনায় নিম্নমুখী। ওই বছর প্রবৃদ্ধির হার ছিল 6.55%। সরকারের প্রকালিত জিডিপি প্রবৃদ্ধির অর্জন কি হবে সম্ভব সে সম্পর্কে তিনি প্রশ্ন রাখেন। চলতি অর্থ বছরে 6.3% জিডিপি প্রবৃদ্ধি অর্জিত হলে তা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সন্তোষজনক বলে মন্তব্য করেছে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংক অবশ্য 2016-17 অর্থ বছরে বাংলাদেশের প্রবৃদ্ধির হার 6.8% দাঁড়াবে বলে পূর্বাভাস দিয়েছে। জহুর আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
এই সম্পর্কে একটি বিশ্লেষণাত্মক সাক্ষাৎকার শুনবেন আজই বিশ্ব সংবাদের পরপর।
ভয়েস অব আমেরিকা, ওয়াশিংটন।
আজ শনিবার পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ষষ্ঠ দফা শেষ হলো। প্রাক নির্বাচনী উত্তেজনা সত্ত্বেও এদিনের ভোট হলো মোটামুটি শান্তিতে। যেটুকু বিচ্ছিন্ন সংঘর্ষ ও হিংসার কথা জানা গেছে আশঙ্কার তুলনায় তা কিছুই নয়, জানাচ্ছেন কলকাতায় আমাদের সংবাদদাতা গৌতম গুপ্ত।
শনিবার নির্বাচন হয়ে গেল দক্ষিণ কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা আর হুগলি জেলার মোট 53টি আসনে। 2011-এ এর মধ্যে 49টি গিয়েছিল তৃণমূল কংগ্রেসের ঝুলিতে। তাদের এবার লক্ষ্য অন্তত 90% আসনে জেতা। অথচ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইদানিং যেন প্রায় ক্ষমা প্রার্থনার সুরে বারবার বলছেন, তার দলের নেতাদের দুর্নীতির কথা আগে জানলে এদের তিনি মনোনয়নই দিতেন না। এ কথা বলেছেন, তিনি অন্যায় করে থাকলে ভোটদাতারা তাকে গালে চর মারুন, তিনি আপত্তি করবেন না। গৌতম গুপ্ত, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
নির্বাচনী প্রচারে দোসরা মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কোচবিহারের গেলে নিজেদের সমস্যার কথা তাকে জানাবেন বলে স্থির করেছেন সাবেক ছিটমহলবাসীরা, জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের অপর সংবাদদাতা পরমাশিষ ঘোষ রায়। প্রতিবেদনটি প্রকাশে বিঘ্ন সৃষ্টি হওয়ায় আমরা দুঃখিত, চলে যাচ্ছি পরবর্তী খবরে। চীন হংকং সমুদ্র বন্দরে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর বিমানবাহী জাহাজ প্রবেশে বাধা দিয়েছে। পেন্টাগন শুক্রবার জানায় যে ইউএসএস স্টেনিস এবং তার সঙ্গে সংশ্লিষ্ট জলযানকে ওই বন্দরে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। এর কারণ অবশ্য পরিষ্কার বোঝা যায়নি। চীন রয়টারকে পাঠানো এক বিবৃতিতে জানিয়েছে যে সার্বভৌমত্ব এবং বিশেষ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এক একটি ক্ষেত্রকে আলাদাভাবে মূল্যায়ন করেই যুক্তরাষ্ট্রের সামরিক জাহাজ এবং বিমানকে হংকংয়ে প্রবেশের অনুমতি দেওয়া হয়ে থাকে। তবে চীনের এই নিষেধাজ্ঞার কিছুদিন আগেই এ মাসের গোড়ার দিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ কার্টার ওই জাহাজে উঠেছিলেন এবং দক্ষিণ চীন সাগরে গিয়েছিলেন, যেখানে কিছু জায়গার মালিকানা চীন দাবি করছে এবং ওই অঞ্চলের অন্যান্য দেশও দাবি করছে। 2014 সালের পর এই প্রথম যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর জাহাজকে হংকং বন্দরে প্রবেশ করতে দেওয়া হয়নি। বর্তমানে সেখানে ইউএসএস ব্লু রিচ নামের একটি জাহাজ নোঙর করা আছে এবং পেন্টাগনের একজন মুখপাত্র বলছেন যে হংকং বন্দরে যাবার তাদের দীর্ঘদিনের সফল অভিজ্ঞতা রয়েছে। ইরানি সংসদের ফিরতি নির্বাচনে বেসরকারি ফলাফলে দেখা যাচ্ছে যে প্রেসিডেন্ট হাসান রুহানির সঙ্গে সংশ্লিষ্ট সংস্কারবাদী ও মধ্যপন্থী রাজনীতিকরা রক্ষণশীলদের তুলনায় সংসদে বেশি আসনে জয়লাভ করেছেন এবং সম্ভবত তারা এখন আইন পরিষদকে নিয়ন্ত্রণ করবেন। ইরানিরা 68টি আসনের জন্য শুক্রবার ভোট প্রদান করে। ফেব্রুয়ারি মাসে প্রথম দফা নির্বাচনে এই আসনগুলোতে কেউ স্পষ্ট জয়লাভ করেনি। অন্য আসনগুলোতে রক্ষণশীলরাই সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল। ইরানের রাষ্ট্রপরিচালিত সংবাদ মাধ্যম জানিয়েছে এই 68টি আসনের মধ্যে রুহানিপন্থী লিস্ট অফ হোপ জোট 33টি আসনে জয়লাভ করেছে। 21টিতে জিতেছে রক্ষণশীল প্রার্থীরা। অবশিষ্ট আসনে এখনও প্রতিদ্বন্দ্বিতা চলছে। আজই দিনের শেষে চূড়ান্ত ফলাফল আশা করা যাচ্ছে। এই ফলাফল সরকারিভাবে নিশ্চিত হলে এটি ইরানি রাজনীতিতে নাটকীয় পরিবর্তন আনবে। 2004 সালের পর এই প্রথম রক্ষণশীলরা তাদের মধ্যপন্থী সতীর্থদের দ্বারা পরাস্ত হলেন। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে। মিডিয়াম ওয়েভ 190 মিটার বেতার তরঙ্গে 1575 কিলোহার্টসে। এখন যে বিষয়টির অবতারণা করতে চলেছি আমরা, তার সংবাদ সারসংক্ষেপ আপনারা ইতিমধ্যেই বিশ্ব সংবাদে শুনেছেন। বিষয়টি হল বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি 2015-16 অর্থবছরে কত হচ্ছে তা নিয়ে বিশ্বব্যাংক এবং বাংলাদেশ সরকারের প্রক্ষেপণ নিয়ে। আমরা কথা বলি বাংলাদেশের সাবেক আমলা, বিশিষ্ট অর্থনীতিবিদ, সংবাদ বিশ্লেষক, ভাষ্যকার ডক্টর আকবর আলী খানের সঙ্গে ওয়াশিংটন স্টুডিও থেকে টেলিফোনে এই কিছুক্ষণ আগেই রেকর্ডে ধারণকৃত সাক্ষাৎকারটি এরকম। চলতি 2015-16 অর্থবছরে বাংলাদেশ সরকার 7.5% প্রবৃদ্ধির কথা বলছে। এর বিপরীতে বিশ্বব্যাংক বলছে যে না, এই প্রবৃদ্ধি 6.7% হবে। তার মানে প্রায় 1% ফারাক লক্ষ্য করা যাচ্ছে।
দেখুন, আসলে এটাকে দুভাগে দেখা যেতে পারে। একটা হলো সংখ্যা নিয়ে বিতর্ক, আরেকটা হলো রাজনৈতিক বিতর্ক। আসলে আমার কাছে মনে হয়েছে এটা একটা রাজনৈতিক বিতর্ক হয়ে দাঁড়িয়েছে, কারণ এই সময়ে সরকারের প্রবৃদ্ধি সম্বন্ধে প্রক্ষেপণ ঘোষণা করার কথা না। সাধারণত অর্থমন্ত্রী বাজেটে কত প্রবৃদ্ধি হবে সে সম্বন্ধে বলে থাকেন, কিন্তু আগে থেকে এটা বলা মানে হলো যে এটা বাজেটে এটাকে নিয়ে আসা হবে। এখন যেটা হচ্ছে এটা হলো প্রক্ষেপণ। আগামী জুন মাসে যে বছর শেষ হবে, সে বছর এখনো জুন মাস আসে নাই, সেটা নিয়ে প্রক্ষেপণ হচ্ছে। প্রক্ষেপণ নিয়ে আপনার তর্ক বিতর্ক সম্ভব, কিন্তু এটাকে বাংলাদেশে দুর্ভাগ্যবশত যেহেতু আমাদের সংখ্যাতত্ত্ব বিভাগের স্বাধীনতা নাই, সেহেতু এটা একটা রাজনৈতিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। সরকার এক ধরনের ঘোষণা করে, আবার অন্য রায় সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করে, এবং বাংলাদেশে ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স যেভাবে আপনার জাতীয় আয় হিসাব করে তাতে অনেক দুর্বলতা রয়েছে, এবং এগুলো নিয়ে প্রশ্নটা সংখ্যাতত্ত্বের না, প্রশ্নটা হয়ে দাঁড়িয়েছে রাজনীতি। রাজনীতি বিশেষ করে এই জন্য হয়ে দাঁড়িয়েছে যে আমরা গত কয়েক বছর ধরে বলছি যে 7% প্রবৃদ্ধি করব, এবং আমাদের যে পঞ্চবার্ষিকীর পরিকল্পনা সেখানে আমাদের 8%-এর বেশি প্রবৃদ্ধি হওয়ার কথা, কিন্তু প্রবৃদ্ধি বাড়ছে না, এবং না বাড়ার ফলে অর্থমন্ত্রী যথেষ্ট চাপের সম্মুখে আছেন, এবং তিনি প্রমাণ করতে চাচ্ছেন যে 6% থেকে 7% প্রবৃদ্ধি উন্নতি হচ্ছে। আসলে 6% প্রবৃদ্ধিও কিন্তু উল্লেখযোগ্য প্রবৃদ্ধি, এতে লজ্জার কোনো কারণ নাই, এটা নিয়েও গর্ব করা যেতে পারে। কিন্তু 6 আর 7-এর যে বিতর্ক, 7.5 হবে না 6.7% হবে, এটা মূলত রাজনৈতিক বিতর্ক।
জি, আপনি যথার্থই বলেছেন যে মোট 118টি দেশের মধ্যে 12টি দেশেরই জিডিপি প্রবৃদ্ধি 6% মতো। সেক্ষেত্রে বাংলাদেশের প্রবৃদ্ধি যেটা বাংলাদেশ বলছে বা বিশ্বব্যাংকও যেটা বলছেন তার থেকে বেশি গর্ব করার ব্যাপার। বাংলাদেশ সরকার বরাবরই বলে আসছেন যে মধ্য আয়ের দেশে চলে যাবে বাংলাদেশ 2021 সালের মধ্যে, এবং সেই তার প্রেক্ষিতেই হয়তো এই অর্জনের দাবি করা হয়েছে।
এখানে যে মধ্য আয়ের দেশে যাবে, এটাও একটা রাজনৈতিক স্লোগান, কারণ মধ্য আয়ের দেশ আগে একটি ক্যাটাগরি ছিল। সম্প্রতি বিশ্বব্যাংক এটাকে দুটো ভাগে ভাগ করেছে, একটা হলো নিম্ন মধ্য আয়ের দেশ, আরেকটি হলো উচ্চ মধ্য আয়ের দেশ। বাংলাদেশ নিম্ন মধ্য আয়ের দেশে উন্নীত হয়েছে, কিন্তু এখান থেকে উচ্চ মধ্য আয়ের দেশ 4 বছরে যেতে পারবে এরকম কোনো সংখ্যাটাত্ব দ্বারা সম্ভব হবে বলে আমার পক্ষে মনে হয় না, এটা অবিশ্বাস্য। সুতরাং নিম্ন মধ্য আয়ের দেশ বাংলাদেশ হয়েছে এবং আগামী চার বছরও এই পর্যায়ে থাকবে বলে আমরা আশা করছি।
আপনি এর আগে বিভিন্ন মেয়াদে বাংলাদেশ দূতাবাসে ওয়াশিংটনে কাজ করেছেন, আপনি ওয়াশিংটনে বিশ্ব ব্যাংকেও বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। বাংলাদেশের যে দাবি তাকে খুব বেশি চ্যালেঞ্জ না করেও বিশ্বব্যাংক মোটামুটিভাবে এটাই বলতে চাইছে যে একমাত্র রফতানি আয় ছাড়া সব ক্ষেত্রেই মোটামুটিভাবে নেতিবাচক ধারা, নেতিবাচক প্রবণতা পরিলক্ষিত হচ্ছে। এবং বিনিয়োগের ওপরে দু ধরনের, একটা বেসরকারি বিনিয়োগ এবং FDI যেটা সরাসরি বিদেশি বিনিয়োগ, এই ক্ষেত্রে বেশি মনোযোগ নিবদ্ধ করার জন্য পরামর্শ দিচ্ছে।
আসলে অর্থ বছরে ইতিবাচক অনেক কিছু ঘটেছে, নেতিবাচকও রয়েছে। ইতিবাচক দিকের মধ্যে এবছর রাজনীতির প্রভাব অর্থনীতির উপরে অপেক্ষাকৃত কম হচ্ছে এবং যে এক্সপোর্ট সেটাও বেড়ে যাচ্ছে, সুতরাং এটাতে প্রবৃদ্ধি বাড়বে ঠিকই, কিন্তু অন্যান্য ক্ষেত্রে যে স্ট্যাগনেশন এটা কিন্তু শুধু এই বছরের না, গত কয়েক বছর ধরে এই এই ধরনের সমস্যা চলছে এবং এর জন্য সরকারকে নতুন উদ্যোগ নিতে হবে যাতে অর্থনীতিতে গতি সঞ্চার করা যায়।
বিশ্ব মন্দার প্রভাব যুক্তরাষ্ট্র কাটিয়ে উঠছে, কিন্তু বাংলাদেশের বড় রফতানি বাজার ইউরোপ এখনো সে মন্দা কাটিয়ে উঠতে পারেনি এবং তারও প্রভাব পড়ছে এই বাংলাদেশের অর্থনীতি।
তার প্রভাবও অবশ্য পড়ছে, কিন্তু বাংলাদেশকে তো এগিয়ে যেতে হবে এবং এগিয়ে যেতে হলে বিশ্ব মন্দা সত্ত্বেও আমরা কিভাবে আরো এগোতে পারবো এ সম্পর্কে আমরা বাজেটের অর্থমন্ত্রীর কাছ থেকে নতুন দিক নির্দেশনা আশা করব এবং নতুন উদ্যোগ আশা করব।
উপসংহারে আমরা আপনার কাছ থেকে জানতে চাইবো যে বিনিয়োগ ক্ষেত্রে যে মোটা দাগের যে চ্যালেঞ্জগুলো রয়েছে বাংলাদেশের জন্য সেগুলো কি কি এবং সেগুলো কিভাবে কাটিয়ে উঠতে পারে বাংলাদেশ?
বিনিয়োগ ক্ষেত্রে প্রথম সমস্যা হলো অবকাঠামোর যে অপ্রতুলতা, এটা বিনিয়োগের জন্য অত্যন্ত ক্ষতিকর। এখন বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, কিন্তু যেখানে খুশি আপনি শিল্প করবেন বিদ্যুৎ পাবেন তার কোনো নিশ্চয়তা নাই। গ্যাসের যে সরবরাহ সেখানে পরিস্থিতি খুবই খারাপ, সড়কের পরিস্থিতি খারাপ, এভাবে যদি ধরেন প্রত্যেকটা অবকাঠামোতে এখন পর্যন্ত কোনো উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। আর এছাড়া সামগ্রিকভাবে দেশের সুশাসনের ঘাটতি রয়েছে এবং সুশাসনের ঘাটতির ফলে সরকারের কাছ থেকে দ্রুত সিদ্ধান্ত পাওয়া যায় না এবং সরকারের একটি সিদ্ধান্ত অতি তাড়াতাড়ি পরিবর্তিত হয়ে যায়। এই পরিবর্তনশীল সিদ্ধান্ত এবং যেখানে সিদ্ধান্ত পরিবর্তনে অনেক সময় লাগে, এ ধরনের পরিবেশে অবকাঠামো যেখানে অত্যন্ত দুর্বল সেখানে বিনিয়োগকারীদের অনেক কিছু চিন্তা ভাবনা করে দিতে।
রাজনৈতিক অস্থিরতা, সন্ত্রাস জনিত আশঙ্কা, উদ্বেগ অর্থনীতির ওপর খুব বড় মাপের প্রভাব ফেলছে বলে আপনি মনে করেন কি?
অবশ্যই প্রভাব ফেলছে, কিন্তু শুধু এটাই নয়, এটা সামগ্রিকভাবে এটা সুশাসনের একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ সুশাসন বলতে আমি বোঝাই যে যারা ভালো কাজ করে তাদের পুরস্কার দিতে হবে, যারা খারাপ কাজ করে তাদেরকে শাস্তি দিতে হবে। বাংলাদেশের প্রশাসনে এটা ভেঙে পড়েছে, যারা খারাপ কাজ করে তারা পুরস্কৃত হয়, যারা ভালো কাজ করে তারা তিরস্কৃত হয়। এই ব্যবস্থাতে দেশের সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয়, সুতরাং সুশাসনের জন্য প্রশাসনকে ঢেলে সাজাতে হবে।
আপনি আমাদের সঙ্গে কথা বললেন, আমাদেরকে সময় দিলেন, আপনাকে অনেক ধন্যবাদ।
ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
এখন বিজ্ঞান পর্ব। ডায়াবেটিক রোগীরা ডায়াবেটিসের কারণে বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হন, বিশেষ করে রক্তে শর্করার পরিমাণ নির্ণয় করতে তাঁদের প্রায়ই আঙুলে সূঁচ ফোটাতে হয়। তবে অদূর ভবিষ্যতে সূঁচের পরিবর্তে ব্যবহার করা যাবে এমন বিকল্প যা ডায়াবেটিস রোগীদের জন্য অনেক সুবিধাজনক হবে বলে মনে করা হচ্ছে। ভয়েস অফ আমেরিকার জেসিকা বার্মানের রিপোর্ট, বঙ্গানুবাদ শোনাচ্ছেন সাবরিনা চৌধুরী।
কোরিয়ার গবেষকরা সাম্প্রতিক একটি গবেষণায় বলেছেন, ডায়াবেটিক রোগীর রক্তের শর্করার পরিমাণ মেপে নিতে এখন আর ত্বকে সুচ ফোটাতে হবে না, তার পরিবর্তে ত্বকে একটি প্যাচ অর্থাৎ ব্যান্ডেজের মতো একটি পট্টির মাধ্যমেই রক্তে শর্করার পরিমাণ পরিমাপ করা যাবে। তাদের গবেষণায় বলা হয়েছে, ত্বকে লাগানো প্যাচটি শরীরের ঘাম থেকে রক্তে শর্করার পরিমাণ নির্ধারণ করতে পারে। তাছাড়াও শরীরের তাপমাত্রা, পিএইচ লেভেল এবং গ্লুকোজের পরিমাণও নির্ণয় করতে পারে এই প্যাচটি। এমনকি একজন ডায়াবেটিক রোগীর রক্তে যখন শর্করার পরিমাণ অস্বাস্থ্যকরভাবে বেড়ে যায়, তখন এই প্যাচ থেকে মাইক্রোনিডলসের মাধ্যমে অর্থাৎ প্যাচের উল্টো দিকে লাগানো ক্ষুদ্রাতি ক্ষুদ্র সূচের মাধ্যমে ডায়াবেটিসের একটি ওষুধ মেটফর্মিন রোগীর শরীরে প্রবেশ করানো যায়। নেচার জার্নাল পত্রিকার একটি চিকিৎসা বিষয়ক প্রবন্ধে ব্রিটেনের ব্যাথ বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল সায়েন্স বিভাগের অধ্যাপক প্রফেসর রিচার্ড গেই বলেছেন,
I think that an attainable goal or is becoming, you know, close to being an attainable goal for a non-invasive device these days.
তিনি বলেছেন, আমি মনে করি এই লক্ষ্য অর্জন করা সম্ভব, আর আজকাল শরীরের ভেতর না প্রবেশ করিয়ে বাইরে থেকে রোগ শনাক্ত করা যায় এমন যন্ত্রের ব্যবহার হচ্ছে, সুতরাং এই প্যাচটি সেসব যন্ত্রেরই কাছাকাছি। রিচার্ড গে আরও বললেন, সোল বিশ্ববিদ্যালয়ের গবেষকদের এই গবেষণায় তিনি আশার আলো দেখতে পাচ্ছেন। এই প্যাচটির সাহায্যে ডায়াবেটিক রোগের চিকিৎসা করা আরও সহজ হয়ে উঠবে। তিনি বললেন, আমি মনে করি এই প্যাচ আপনার হাতের কাছে থাকলে আপনার মনে হবে কেউ আপনাকে আশ্বস্ত করছে যে সব ঠিক আছে, অথবা আপনাকে সতর্ক করে দেবে যে শরীরের কিছু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে এবং সেদিকে আপনার নজর দিতে হবে। তাছাড়াও এই প্যাচটি এমন একটি বিকল্প যা রোগীদের জন্য হবে সহজেই ব্যবহারযোগ্য এবং সুবিধাজনক। গবেষকরা আশা করছেন আগামী 5 বছরের মধ্যে এটি অনুমোদন পাবে এবং তা বাজারজাত করা যাবে।
Welcome to English in a minute.
না, ঠিক এক মিনিটে নয়, মাত্র কয়েক মিনিটে ইংরেজি শেখার এই আয়োজনে আপনাদের স্বাগতম।
আর এই অনুষ্ঠান রেডিওতে শুনবেন, ওয়েবসাইটে দেখবেন প্রতি মঙ্গলবার।
শুনবেন এখন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন থাকতে পারে।
উত্তরাঞ্চল ইরাকের জনগণের বিরুদ্ধে তৎকালীন প্রাক্তন প্রেসিডেন্ট সাদ্দাম হুসেনের পাশবিক হত্যাযজ্ঞ অভিযান অপারেশন আল আনফালের সূচনার 28তম বার্ষিকী উদযাপিত হচ্ছে এ মাসেই। ঘৃণ্য এই অপারেশন আল আনফালের সূচনা হয় 1986 সালে, যা 1989 সালে শেষ হয়। ইরাক ইরান যুদ্ধের শেষ ভাগে 1987 সালে সাদ্দাম হুসেন নৃশংসতার জন্য পরিচিত তার চাচাতো ভাই কুখ্যাত আলী হাসান আল মজিদকে ইরাকি কুর্দিস্তান সহ সমগ্র উত্তরাঞ্চলের দায়িত্ব প্রদান করেন। তারপর সেখানে চলে লোমহর্ষক ধ্বংস এবং হত্যার তাণ্ডব লীলা। আল আনফাল অভিযান নেওয়া হয়েছিল ইরাকের কুর্দি জনগোষ্ঠীকে শাস্তি ও নিশ্চিহ্ন করার এবং ইরাকের অন্যান্য সংখ্যালঘু জাতিগোষ্ঠী সম্প্রদায় যেমন আজারিয়ান, শাবাকস, ইরাকি টুর্কম্যান, ইয়াজিদিস এবং মান্ডিয়ানসের মতো জনগোষ্ঠীকে ভীত সন্ত্রস্ত করে রাখার লক্ষ্যে। বিমানবহর ও আর্টিলারির সাহায্যে এবং ভারী অস্ত্রসজ্জিত পদাতিক বাহিনী নিরীহ অসামরিক জনগণের উপর হামলা চালায়, নিরাপরাধ জনগণদের ঘিরে ফেলা হয় এবং লড়াই উপযুক্ত পুরুষ ও যুবকদের তাৎক্ষণিকভাবে অথবা পরবর্তীতে যৌথভাবে হত্যা করা হয়। বাদবাকিদের কনসেন্ট্রেশন ক্যাম্পে আটক করে রাখা হয়, যার মধ্যে অনেকেই অনাহার এবং নিপীড়নের কারণে মৃত্যুবরণ করেন। আল আনফাল অভিযানে 4,000 কুর্দি গ্রাম এবং অন্তত 31টি আজারিয়ান জনপদ মাটিতে গুঁড়িয়ে দেয়া হয়। ইরাক সরকার কর্তৃক তাদের নিজের জনগণের বিরুদ্ধে সবচেয়ে জঘন্য পার্শ্বিকতা হচ্ছে কুর্দি ইরাকি শহর হালাবজার হাজার হাজার সাধারণ নাগরিক এবং অন্যান্য আরও 24টি গ্রামে বিষাক্ত গ্যাসের সাহায্যে গণহত্যা। আল মজিদ তার এই পার্শ্বিক অভিযানের জন্য কেমিক্যাল আলী হিসেবে খ্যাতি লাভ করেছিলেন। আল আনফাল অভিযানে 50 থেকে 1 লক্ষ অসামরিক জনসাধারণ নিহত এবং ইরাকি 30,50,000 কুর্দি জনগোষ্ঠীর অন্তত 10 লক্ষ কুর্দি জনগণ বাস্তুচ্যুত হয়েছিলেন। 28 বছর আগে আল আনফাল অভিযানে এত নিরাপরাধ নিরীহ জনগণের মৃত্যুর স্বীকৃতিতে সকল ইরাকি জনগণকে দায়েশের মতো অভিশাপ যা ইরাককে গ্রাস করতে চলেছে তাদের যৌথভাবে পরাস্ত করে তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে হবে।
যুক্তরাষ্ট্র সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন সম্বলিত সম্পাদকীয় শুনলেন। আমাদের পরবর্তী উপস্থাপনা বিশ্ব সংবাদের সংক্ষিপ্ত সংস্করণ। তো তার আগে শ্রোতাদেরকে মনে করিয়ে দিই, আমাদের অনুষ্ঠান আপনাদের কেমন লাগে সেটা আমাদের জানা আমাদের জন্য খুবই জরুরি। তার কারণ হলো যে আপনারা যেভাবে মতামত দেবেন তার ভিত্তিতে আমরা আমাদের অনুষ্ঠান পুনর্বিন্যস্ত করতে পারি এবং ঢেলে সাজাতে পারি, আপনাদের ভালো লাগবে এরকমভাবে তাকে উপস্থাপন করতে পারি। যেমন আজকে একটু আগেই যান্ত্রিক গোলযোগের কারণে আমাদের পরমাশিস ঘোষ রায়ের একটি রিপোর্ট শোনাতে বিঘ্ন হয়েছিল, নিশ্চয়ই আপনাদের সেটা ভালো লাগেনি। তো এরকম কোনো বিষয় হলে পরে, এরকম কোনো পরিস্থিতি হলে পরে আমাদেরকে আপনাদের মতামত অবশ্যই অবশ্যই জানাবেন এবং আমরা ওই রিপোর্টটা এখন আপনাদেরকে শোনাচ্ছি।
নিজেদের সমস্যার কথা এখন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই জানাতে চান সাবেক ছিটমহলের বাসিন্দারা। সেজন্য নির্বাচনী প্রচারে যদি আগামী 2রা মে কোচবিহারে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার সঙ্গে দেখা করার পরিকল্পনা করেছেন সাবেক ছিটমহলের বাসিন্দাদের নাগরিক রক্ষা কমিটি। তারা নরেন্দ্র মোদীর সঙ্গে সেই সাক্ষাতের জন্য প্রধানমন্ত্রী দপ্তরে আগাম অনুমতি নিতে তাদের এক প্রতিনিধিকে ইতিমধ্যেই দিল্লি পাঠিয়েছেন। সাবেক ছিটমহলগুলির বাসিন্দাদের সংগঠন নাগরিক অধিকার রক্ষা কমিটি এক বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছেন। সংগঠনের মুখ্য আহ্বায়ক দীপ্তিমান সেনগুপ্ত সংবাদ মাধ্যমের কাছে জানিয়েছেন, ছিটমহল বিনিময়ের অনেক আগে থেকে তারা বারবার কেন্দ্রের হাজার কোটি টাকার প্যাকেজের খবর শুনেছেন, কিন্তু বাস্তবে এখনো তারা সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে সেই সমস্যার কথাই তারা জানাতে চান বলে শ্রী সেনগুপ্ত জানিয়েছেন। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
আগে শোনাতে পারিনি পরমাশিস ঘোষ রায়ের সেই রিপোর্টটি, এখন শোনালাম। এই খামতির জন্য, ভ্রান্তির জন্য আমরা ক্ষমা প্রার্থী। এখন বিশ্ব সংবাদের বাদবাকি অংশ শোনাচ্ছেন আনিস আহমেদ।
সিরিয়া সরকারের জঙ্গি বিমান এবং হেলিকপ্টার গানশিপ বিদ্রোহী নিয়ন্ত্রিত উত্তরের আলেপ্পো শহরে 30 বার বিমান আক্রমণ চালালে অন্তত 5 জন প্রাণ হারিয়েছে। ব্রিটেন ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে যে 22 এপ্রিলের পর থেকে এ পর্যন্ত গোলাবর্ষণ, বিমান আক্রমণ এবং রকেট হামলায় প্রায় 250 অসামরিক লোকজন প্রাণ হারিয়েছে। নিহতদের মধ্যে অন্তত 50 জন মারা গেছেন হাসপাতালের উপর বিমান আক্রমণে। এই সহিংসতা বৃদ্ধি এমন এক সময় ঘটছে যখন আন্তর্জাতিক রেডক্রস কমিটি সতর্ক করে দিয়েছে যে এই লড়াই তীব্রতর হওয়ায় সিরিয়ায় ওই বৃহত্তম শহরের বাসিন্দারা এক মানবিক দুর্যোগের সম্মুখীন হবেন। বাগদাদের অদূরে শিয়া মুসলমান তীর্থযাত্রীদের একটি দলের সামনে একজন আত্মঘাতী বোমাবাজ গাড়ি চালিয়ে এসে বিস্ফোরণ ঘটালে কমপক্ষে 17 জন নিহত এবং 40 জনেরও বেশি আহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে। ঘটনাস্থলে পুলিশ কর্মকর্তারা বলেন, বাগদাদের পবিত্র খাদেমিয়া দরগার দিকে হেঁটে যাওয়া পুণ্যার্থীদের লক্ষ্য করেই এই বোমা হামলা চালানো হয়। তবে অন্যান্য কর্মকর্তারা বলছেন, বোমাবাজদের লক্ষ্য ছিল সেখানকার একটি হাট। ইরানি সংসদের ফিরতি নির্বাচনে বেসরকারি ফলাফলে দেখা যাচ্ছে যে প্রেসিডেন্ট হাসান রুহানির সঙ্গে সংশ্লিষ্ট সংস্কারবাদী ও মধ্যপন্থী রাজনীতিকরা রক্ষণশীলদের তুলনায় সংসদে বেশি আসন জয়লাভ করেছেন এবং সম্ভবত তারা এখন আইন পরিষদের নিয়ন্ত্রণ গ্রহণ করবেন। ইরানিরা 68টি আসনের জন্য শুক্রবার ভোট প্রদান করে। ফেব্রুয়ারি মাসে প্রথম দফা নির্বাচনে এই আসনগুলোতে কেউ স্পষ্ট জয়লাভ করেনি। অন্য আসনগুলোতে রক্ষণশীলরাই সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ হচ্ছে। এ অনুষ্ঠান পরিবেশনায় আজ স্টুডিওতে প্রযোজক ছিলেন সেলিম হুসেন, প্রকৌশলীর দায়িত্ব পালন করলেন কর্নেলিয়াস টেনর। আগামীকালের অধিবেশনে যোগদানের আমন্ত্রণ জানিয়ে আমি সরকার কবিরুদ্দিন আপাতত এখানেই বিদায় নিচ্ছি। সালাম, নমস্কার, শুভরাত্রি, ভালো থাকবেন, নিরাপদ থাকবেন সবাই।
This program has come to you from the Voice of America, Washington.